ভারতের সাধারণ নির্বাচনের পর এখন বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে, এবং সেক্ষেত্রে দলটি পরপর দুবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং কয়েক দশকের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে কি ভবিষ্যতে পরাস্ত করতে পারবে নেহরু গান্ধীর বংশ পরম্পরার দল কংগ্রেস পার্টি, এ নিয়ে চলছে আলোচনা বিশ্লেষণ। আর সে বিষয়ে বিস্তারিত জানতে কলকাতার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপিকা ডক্টর অনিন্দিতা ঘোষালের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ডক্টর অনিন্দিতা ঘোষাল, প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ, নমস্কার।
নমস্কার। আমরা জানি ভারতের প্রায় 72 বছরের ইতিহাসে 55 বছরই শাসন করেছে কংগ্রেস পার্টি। ঐতিহ্যগতভাবে দলটি 6 প্রজন্ম ধরে রাজনীতি করছে, ভারতের স্বাধীনতার আগে মতিলাল নেহরু থেকে শুরু করে বর্তমানে রাহুল গান্ধী পর্যন্ত রাজনীতিতে সংযুক্ত থেকেছে নেহরু গান্ধী পরিবার। এই সম্পৃক্ততা সত্ত্বেও অনেকেই বলছেন যে রাহুলের দুর্বল নেতৃত্ব এবার কংগ্রেসের এই বিপর্যয়ের প্রধান কারণ। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনি কি তাই মনে করেন?
আসলে সমস্যাটা হচ্ছে যে এই পরিবারতান্ত্রিক রাজনীতি সেটা যে শুধুমাত্র ভারতের সমস্যা সেটা বোধ হয় নয়, সেটা বোধ হয় গোটা সাউথ এশিয়াতেই কিন্তু এই সমস্যাটা আছে। কিন্তু এবারে নির্বাচনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে রাহুলের নেতৃত্বে কংগ্রেস যে খুব একটা উজ্জীবিত হয়নি ওরকম বোধ হয় নয়। তো আমার নিজের যেটা মনে হয় যে বোধহয় রাহুলের যতটা না পরাজয় হয়েছে তার থেকেও বেশি অনেক বেশি জয় হয়েছে বিজেপির স্ট্র্যাটেজি। আমরা সবাই জানি রাজনীতিতে একটা খুব মানে একটা কংক্রিট ধারণা আছে, হচ্ছে পপুলিস্ট রাজনীতির ধারণা। আমি এই এই শেষ কয়েকদিনে অনেকের সঙ্গে কথা বলেছি যে বিজেপি কেন জিতলো বা কংগ্রেস কেন হারলো, তা বিজেপি কেন জিতলো যাদেরকেই জিজ্ঞেস করেছি তারা কিন্তু বলেছেন যে বিজেপি কাজ করছে। তো কি কাজ করছে বলছে, 100 দিনের কাজ দিয়েছে, সেই উজালা যোজনা হচ্ছে, কৃষকদেরকে 2000 টাকা দিচ্ছেন, এরকম। এটা খুব মানে এটা খুব অদ্ভুত যে রাহুলও কিন্তু নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক কিছু দিয়েছিলেন, বা রাহুল যেভাবে রাফাল বিতর্ক তুলে এসেছে অর্থনৈতিকভাবে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষকে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট ব্যাংকের ক্ষেত্রে সেই কথাগুলো বোধহয় ওইভাবে বিশ্বাস করেনি বা ওইভাবে আস্থা রাখতে পারেনি রাহুলের উপরে। কিন্তু আমার মনে হয় না সেটা শুধুমাত্র রাহুলের ব্যর্থতা, আমার কিন্তু মনে হয় সেটা সেই অর্থে কোথাও একটা কংগ্রেসের ব্যর্থতা, কংগ্রেসের সাংগঠনিক ব্যর্থতা, এবং বিজেপি যেটা হচ্ছে গিয়ে এনক্যাশ করেছে এবং বিজেপি হচ্ছে গিয়ে তার থেকে লাভবান হয়েছে।
এই যে আপনি বললেন যে আপনার মনে হয় না রাহুলের ব্যর্থতা এবং কংগ্রেসের ব্যর্থতা সামগ্রিকভাবে, সেটা মেনে নিয়েও একটা প্রশ্ন ওঠে যে আমেথির মতো নির্বাচনী এলাকা যেখানে যুগের পর যুগ নেহরু গান্ধী পরিবারের আধিপত্য থেকেছে, সেখানেও কিন্তু রাহুল গান্ধী তার আসন খুইয়েছেন এবং রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কোনো রকম প্রভাব বিস্তারই করতে পারেননি। তাহলে কি আপনি মনে করেন যে নেহরু গান্ধী পরিবারের এই ষষ্ঠ প্রজন্ম রাজনীতিতে কার্যত ব্যর্থই হচ্ছে, আর সেজন্যই কি কংগ্রেসকে উত্তরাধিকারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে?
আসলে আমেথির ব্যাপারটা অন্যরকম। আমেথিতে মানে দেশভাগের পর থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি পুরো হচ্ছে কংগ্রেসের স্প্যানে আমরা নির্বাচনটা দেখি, আমেথিতে কিন্তু এরকম বলা হতো দুটো কেন্দ্র, আমেথি এবং রায়বেরেলি, তাতে বলা হতো যে যাকেই দাঁড় করানো হোক না কেন সে জিতে যাবে। এবার আমেথিতে স্মৃতি ইরানি জেতার পরে অনেক বিশ্লেষণ হয়েছে যে কি করে স্মৃতি ইরানি জিতছেন এবং কত ভোটের ব্যবধানে জিতছেন এবং কি করে রাহুল হচ্ছে হারলেন, এবং রাহুলকে যে কেরলে আর একটা সিটেও মানে দাঁড়িয়েছিলেন বা দাঁড় করানো হয়েছিল কংগ্রেস হাইকমান্ড থেকে, তার থেকেও কিন্তু কোথাও একটা মনে হয় যে এইটা বোধহয় কোথাও একটা শঙ্কা ছিল ভোটের আগে থেকে। তো সেই বিশ্লেষণগুলোতে যেই তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে 2004 থেকে আমরা জানি যে রাহুল আমেথি সিট থেকে প্রতিনিধিত্ব করেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে যে রাহুল কিন্তু হয়তো আমেথিতে হচ্ছে আমেথির যে গ্রাউন্ড রিয়ালিটি মানে আমেথি তো ভীষণ মানে লখনৌ থেকে দূরে একটা জায়গা, ভীষণ স্লিপি টাউন যেটাকে আমরা বলি ওরকম একটা, যেখানে উন্নয়নের অনেক সমস্যা আছে। গত 5 বছর ধরে মানে শেষবার যখন স্মৃতি ইরানি হারেন তারপর থেকে স্মৃতি ইরানি প্রচুর কাজ করেছেন, এবং তাতে কিন্তু অনেক ওই আর্থিক যোজনার অনেক কিছু করা হয়েছে ওখানে। কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে যেহেতু আমেথি নিয়ে হচ্ছে কংগ্রেস শিবির প্রচন্ড নিশ্চিন্ত ছিল এবং সবাই ভাবতো যে মানে আমেথি এবং রায়বেরেলিতে কংগ্রেস আর সেটা হতেই পারে না, মানে আমি বোধহয় গত বছর একটা খবরের কাগজে পড়ছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে সেও কিন্তু বিদেশ থেকে এসে তাকে আমেথিতে গ্রামে একজনের বাড়িতে মানে থাকতে দেওয়া হয়েছিল বা ছিলেন, বোধহয় 5-6 দিন ছিলেন, শুধু রুরাল ইন্ডিয়া কেমন সেটা জানতেন, যার বাড়িতে ছিলেন তিনিও জানতেন না যে যিনি অতিথি হিসেবে আছেন তিনি আসলে কে। সুতরাং আমার মনে হয় যে কংগ্রেস হাইকমান্ড বোধহয় ভেবেছিল যে আমেথি নিয়ে এত কিছু মাথা ঘামানোর নেই, ওইটাই কিন্তু আসলে বিজেপির কোথাও একটা মানে বিক্রির একটা সবচেয়ে বড় মুখ হয়ে গেল।
আপনি খানিক আগে একটা কথা বলছিলেন যে পরাজয়টা কংগ্রেসের যত না জয় বিজেপির ততটা, তো এখন একটা কথা তো অনেকেই বলেন যে অর্থনীতির দিক দিয়ে মোদি সরকার 2014 সালে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছেন, তাহলে কৌশলটা আসলে কী ছিল, জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার কি সাফল্য হয়েছিল, এভাবে কি আমরা মোদির বিজয়কে দেখতে পারি?
না, আমার তো মনে হয় ভোটের আগে যেহেতু আর্থিক দিক থেকে হচ্ছে গিয়ে সেইভাবে বিজেপি সাংঘাতিক কিছু মানে সংস্কার আনতে পারেনি বা আসার কথাও সেভাবে মানে তুলে ধরতে পারেনি, যে কারণে আমরা কিন্তু দেখেছি ভোটের সময় বারবার বিজেপির স্লোগান মানে পাল্টেছে, বদলেছে, অনেকবার 2-3 বার পাল্টেছে, এবং সেখানে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ন্যাশনালিজমের কোয়েশ্চেনকে এবং হিন্দুত্ববাদকে, এবং সেখানে কিন্তু কোথাও একটা টার্গেট করা হয়েছে যে মানে এই এই সেকুলার যে একটা মত কংগ্রেসের মধ্যে আছে যেটা বারবার করে রিফ্লেক্টেড হয়েছে, সেখানে কিন্তু কোথাও একটা হিন্দুত্ববাদকে বা মানে হিন্দু সলিডারিটি তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে তো অবশ্যই গুরুত্ব পেয়েছে পাকিস্তানের সঙ্গে, আমরা জানি যে ভারত পাকিস্তান বাংলাদেশ এখানে কিন্তু ভীষণ এই রাজনীতিটা চলে, মানে সাম্প্রদায়িকতা ওইটার কিন্তু মানে মানে ওটা একটা অসম্ভব আর কি, কোথাও একটা ছাপ আছে। তো আমার মনে হয় কিন্তু আর্থিক দিকটার ক্ষেত্রে যে উন্নয়ন হয়নি সেই অর্থে সেটাকে ধামাকা দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে, যেমন শৌচাগার নির্মাণ করা হয়েছে, মানে এগুলো নিয়ে প্রচুর কথা হয় এটা মনে হয়।
সেই প্রসঙ্গেই জানতে চাই যে আদর্শিক দিক দিয়ে কংগ্রেস সবসময় ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছে, আর ভারতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ভেদ জ্ঞানের এই উন্মেষ কি ভারতের মূল আদর্শকে বিচ্যুত করবে, নাকি আপনি আশাবাদী যে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষ রাজনীতি করে যাবে?
আসলে আমার নিজের যেটা মনে হয় যে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতেই বোধহয় কোথাও না পপুলিস্ট রাজনীতি বেশি দিন চলে না, তো মানে কোথাও একটা এই এজেন্ডা গুলো যখন শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু আবার সেই প্রশ্ন উঠবে খাদ্য বস্ত্র বাসস্থানের, এবং আমার কিন্তু মনে হয় না মানুষকে বেশি দিন ধরে হচ্ছে যে এই মানে বিভিন্ন রকমের যে মানে যেমন মোদি জামানার যদি আমরা পুরো ছবিটা দেখি যে তাহলে আমরা দেখবো কিন্তু অনেক কিছু তাতে হাইলাইটেড হয়েছে, মানে প্রথমে নোটবন্দি, তারপরে ট্রিপল তালাক, তারপরে শবরীমালা, তাতে কে ঢুকবেন কে ঢুকবেন না, তারপরে হচ্ছে রাফাল বিতর্ক, এবং শেষ হচ্ছে গিয়ে ওই পাকিস্তানের সঙ্গে হচ্ছে গিয়ে সেই সার্জিক্যাল স্ট্রাইক, এখন সেটা কিভাবে দেখবেন সেটা অন্যরকম, কিন্তু ভোটে কিন্তু ওই ইস্যুগুলোকেই তুলে ধরা হয়েছে। এবং এই যে মানে মোদি বলছেন যে উনি নিজে চৌকিদার, তো ওনাকে কিন্তু যেভাবে নরেন্দ্র মোদীকে তুলে ধরা হয়েছে মানে ভোটে কিন্তু বিজেপিকে অনেক মানে কম হাইলাইট করে মোদির হাতে সেফ আছে ভারতবর্ষ সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং যারা যারাই কংগ্রেসের বিফলতার কারণ খুঁজতে পেয়েছেন তারা প্রত্যেকে কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণকে বলেছেন যে মোদির এই যে ইমেজ মানে এই যে সাংঘাতিক একটা রক্ষক ইমেজ, সেই ইমেজের সঙ্গে কিন্তু রাহুল গান্ধী পেরে ওঠেননি।
ডক্টর অনিন্দিতা ঘোষাল, ডক্টর অনিন্দিতা ঘোষাল, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো ফেসবুক লাইভে, এই অনুষ্ঠান রেডিও অনুষ্ঠান শেষ হওয়ার পর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকেও।